এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ। মান যা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনীর বেহেশত মসজিদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা মসজিদের নববী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকের আসরে আমরা সার্বিকভাবে মসজিদের কিছু ফজিলত বর্ণনা করার পর এই মসজিদ সম্পর্কে আরও আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে যাতায়াত করে সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয়। মহান আল্লাহ মসজিদে যাতায়াতকারী ব্যক্তিদের বরকতের ওসিলায় পৃথিবীর বুকে তার নিয়ামত ছড়িয়ে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় সে আল্লাহর ঘরের অতিথি এবং আল্লাহ তাআলা পার্থিব ও ঐশী রিজিক দিয়ে তার আতিথেয়তা করেন। মসজিদের এই বরকতপূর্ণ ফজিলতের কারণে ইসলামের সোনালী যুগে মুসলমানরা আল্লাহর ঘর নির্মাণে ব্যাপক মনোনিবেশ করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবধর্মী দাওয়াতের বাণী তাদের উপর প্রভাব ফেলেছিল বলে দিকে দিকে মসজিদ নির্মাণের সাড়া পড়ে গিয়েছিল। আল্লাহর রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেই নিজের হাতে কুবা মসজিদ ও মসজিদের নববী নির্মাণ করেছিলেন। এরপর মদিনায় বিভিন্ন গোত্রের বসবাসের স্থানে আরও 9টি মসজিদ নির্মিত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে এসব মসজিদের স্থান ও কিবলার দিক সঠিকভাবে নির্মাণ করে দিতেন। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর রাসূলুল্লাহর ইমামতিতে প্রথম জামাতটি অনুষ্ঠিত হতো।
রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সফরে যেতেন সেখানেই নামাজ আদায় করার জন্য একটি স্থান নির্ধারণ করতেন। এভাবে তিনি মসজিদ নির্মাণের সংস্কৃতি ছড়িয়ে দেন। ধীরে ধীরে মুসলিম সমাজের পরিচিতির প্রধান মাধ্যম হয়ে ওঠে মসজিদ। অমুসলিমরা ইসলাম গ্রহণের পরপরই প্রথম যে কাজটি করতেন তা হল নিজ নিজ এলাকায় মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণের মাধ্যমে ইবাদত বন্দেগী করার পাশাপাশি আরেকটি লক্ষ্য অর্জিত হতো, আর তা হল মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মুনাফিকরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার স্থান হিসেবে মসজিদ নির্মাণ করে। বিশ্বনবী এটি বুঝতে পেরে ভীষণ ক্ষুব্ধ হন। তিনি ওই মসজিদে নামাজ আদায় তো করেননি, উল্টো মসজিদটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। পবিত্র কোরআনে এই মসজিদকে মসজিদে জিরার বা ক্ষতি সাধনকারী মসজিদ নামে অভিহিত করা হয়েছে।
মহান আল্লাহ এই মসজিদ সম্পর্কে সূরা তওবার 107 নম্বর আয়াতে বলেছেন, আর যারা জিদের বশে এবং কুফরির তাড়নায় মসজিদ নির্মাণ করেছে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য ঘাঁটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক। রাসূলের যুগে কিছু মুনাফিক ইসলামের পোশাক পরে মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল। তারা মসজিদকে ইসলামের বিরুদ্ধে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মুসলিম সমাজকে ভেতর থেকেই ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু এ সময় বিশ্বনবীর বিপ্লবী ও সাহসী সিদ্ধান্তের ফলে মসজিদে জিরার ধ্বংস করে সেখানে ময়লা আবর্জনা ফেলার স্থান নির্ধারিত হয়। এই ঘটনা থেকে বোঝা যায় ইসলাম বিরোধী ষড়যন্ত্র ও শত্রুতার ঘাঁটি ধ্বংস করে ফেলতে হবে, সেটিকে যদি বাহ্যিকভাবে পবিত্র স্থান বলেও মনে হয়।
শ্রোতাবন্ধুরা, গত আসরের ধারাবাহিকতায় আসরের এ পর্যায়ে আমরা মসজিদে নববীর আরও কিছু অংশের সঙ্গে পরিচিত হব। আল্লাহ রসুলের এই মসজিদের অনেকগুলো উস্তোয়ানা বা স্তম্ভ 1400 বছর পর আজও টিকে আছে কালের সাক্ষী হয়ে। এসব স্তম্ভের মধ্যে 8টি বেশি বিখ্যাত। বিশ্বনবীর জামানায় এগুলোর নামকরণ করা হয়েছিল। বর্তমানে এই 8টি স্তম্ভের ওপর সাদা রঙের প্রলেপ দিয়ে পরবর্তীতে নির্মিত পিলারগুলো থেকে এগুলোকে আলাদা করা হয়েছে।
মসজিদে নববীর এই ফজিলতপূর্ণ ও বিখ্যাত স্তম্ভগুলোর একটির নাম উস্তোয়ানা তওবা। আহজাবের যুদ্ধে আবুলু বাবার বিশ্বাসঘাতকতা ও তওবা করে তার ইসলামে প্রত্যাবর্তনের ইতিহাসকে কেন্দ্র করে এই পিলারটির নামকরণ করা হয়েছে। 5ম হিজরিতে আহজাবের যুদ্ধের পর আবুলাবা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে অনুতপ্ত হন। তার দেহ মন পাপের অনুভূতিতে ছেয়ে যায়। এই পাপ থেকে মুক্তি পেতে বিশ্বনবীর কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি সোজা মসজিদে নববীতে চলে যান। সেখানে গিয়ে একটি স্তম্ভের সঙ্গে নিজেকে বেঁধে ফেলে সবাইকে বলে দেন, আল্লাহর রাসূল ছাড়া কেউ যেন তার গায়ের বাঁধা দড়িগুলো খুলে না দেয়। তখন থেকে এই স্তম্ভটির নাম হয় উস্তোয়ানা তওবা। বিভিন্ন বর্ণনায় এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করার অফুরন্ত ফজিলত বর্ণিত হয়েছে। বর্তমানে বিশ্বনবীর হুজরা ও কবরের পাশের দ্বিতীয় স্তম্ভটিই হল উস্তোয়ানা তওবা।
মসজিদে নববীর আরেকটি স্তম্ভের নাম উস্তোয়ানা মুখাল্লাকা। বিশ্বনবী যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন তার সবচেয়ে কাছের স্তম্ভ এটি। বর্তমানে এই স্তম্ভের শীর্ষে সোনালি রং দিয়ে গোলাকৃতিতে লেখা রয়েছে উস্তোয়ানাতুল মুহাল্লাকা। এই স্তম্ভের কাছে একটি সুগন্ধি পোড়ানো হতো, যার ফলে গোটা মসজিদ আতরের ঘ্রাণে ভরে উঠত। মসজিদে নববীর প্রধান স্তম্ভগুলোর ঠিক মাঝখানে রয়েছে উস্তোয়ানা আয়েশা। এটি মুহাজিরান বা আল কুরআ স্তম্ভ নামেও সমধিক পরিচিত। বর্তমানে এই স্তম্ভের উপরে লেখা রয়েছে উস্তোয়ানাতুন আয়েশা। মসজিদে নববীর আরেকটি স্তম্ভের নাম উস্তোয়ানা তাহাজ্জুদ। বর্ণনায় এসেছে, সবাই যখন এশার নামাজ আদায় করে যার যার বাড়িতে চলে যেত, তখন আল্লাহর রাসূল এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এ কারণে এটির নাম হয়েছে তাহাজ্জুদ স্তম্ভ। এই স্তম্ভটি নবীনন্দিনী হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার ঘরের ঠিক পেছনে অবস্থিত। এখানে মর্মর পাথরে খোদাই করে আরবিতে যে কথাটি লেখা আছে তার অর্থ হল, এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের স্থান।
রাসুলের পবিত্র মাজার কক্ষের উত্তর অংশের সঙ্গে লাগোয়া অবস্থায় রয়েছে উস্তোয়ানা মুরাব্বা আল কাবর। এটিকে মাকামে জিব্রাইলও বলা হয়। বর্তমানে এই স্তম্ভটি বাইরে থেকে দেখা যায় না। এই স্তম্ভের ঠিক পেছনেই হজরত আলী আলাহ সাল্লাম ও ফাতেমা সালামুল্লাহি আলাইহার ঘরের প্রবেশ পথ ছিল। এই স্তম্ভের ফজিলত সম্পর্কে আবিল হামরা বলেছেন, আমি রাসুলে খোদাকে দেখেছি, তিনি টানা 40 দিন ধরে প্রতিদিন আলী, ফাতেমা, হাসান ও হোসেনের বাড়ির সামনে আসতেন এবং দরজার উপর হাত রেখে বলতেন, হে আহলে বাইত, তোমাদের উপর সালাম। সেই সঙ্গে তিনি সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাঠ করতেন, যেখানে বলা হয়েছে, হে আহলে বাইত, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।
মসজিদে নববীর তওবা স্তম্ভের ঠিক পূর্ব পার্শ্বে কিবলামুখী যে স্তম্ভটি রয়েছে তার নাম উস্তোয়ানা সারির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন মসজিদে নববীতে এতেকাফ করার সময় এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন এবং ইবাদত করতে করতে ক্লান্তি আসলে এখানেই বিশ্রাম নিতেন। উস্তোয়ানা সারিয়ের পাশেই রয়েছে উস্তোয়ানা মাহরাস। হজরত আলী আলাইসাল্লাম এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন। এ কারণে এই স্তম্ভকে উস্তোয়ানা আলী ইবনে আবি তালিব বলা হয়। মাহরাসের দক্ষিণ পাশে কিবলার দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা স্তম্ভটির নাম উস্তোয়ানা উফুদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দৈনন্দিন একটি কাজ ছিল মদিনার গোত্র প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করা। তিনি এই স্তম্ভের পাশে বসে সেই সাক্ষাতের কাজটি সম্পন্ন করতেন। এটি পরবর্তীতে উস্তোয়ানাতুল উফুদ নামে পরিচিতি পায়, যে নামটি আজও এই স্তম্ভের গায়ে লেখা রয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেব। যাওয়ার আগে বলে রাখি, আগামী আসরে আমরা কথা বলব মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা নিয়ে। সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
জীবনশৈলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ধারাবাহিক অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। জীবনশৈলীর গত আসরে আমরা অন্যের সঙ্গে পরামর্শ করে কাজ করার গুরুত্ব নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আর আজকের আসর পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ। মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি সলা পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে পবিত্র ইসলাম ধর্মেও পরামর্শ করার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করা হলে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব কাজ সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ হয়। পরামর্শ করে কাজ করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেও পরামর্শ করে কাজ করতেন। কাজেই আত্মকেন্দ্রিক মনোভাব ও অহংকার পরিহার করে অন্যদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে কাজ করা ইসলামেরই শিক্ষা। তবে অনেকে হয়তো ভাবতে পারেন, পরামর্শ না করেও তো উন্নতি অগ্রগতি লাভ করা যায়। আপাতদৃষ্টিতে এ ধরনের বক্তব্যকে হয়তো পুরোপুরি অস্বীকার করা যাবে না, তবে এটা নিশ্চিত যে পরামর্শের ভিত্তিতে কাজ করলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
ইসলাম বরাবরই পরস্পরের সঙ্গে পরামর্শ করাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখে আসছে। পবিত্র কোরআনের সূরা আশ-শুরার 38 নম্বর আয়াতে যারা উত্তম প্রতিদান পাবেন তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, এবং যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, পরস্পরের সঙ্গে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মুমিন বা বিশ্বাসী মানুষের একটি বৈশিষ্ট্য হল তারা যে কোনো কাজ করার আগে পরামর্শ করে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে পরামর্শের ভিত্তিতে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইসলাম ধর্ম মানুষকে আত্মকেন্দ্রিকতা ও স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে অন্যের মতামতকে গুরুত্ব দিতে বলেছে। এর ফলে মানুষ যেমন উত্তম ফল পায়, তেমনি পারস্পরিক সমঝোতা ও ঐক্য জোরদার হয়।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরামর্শের গুরুত্ব তুলে ধরে হজরত আলী আলাইহিসাল্লামকে বলেছেন, হে আলী, কাজের ক্ষেত্রে পরামর্শের চেয়ে নিরাপদ অবলম্বন আর কিছু নেই। আসলে এরপরও আমরা অনেক ক্ষেত্রেই নিরাপদ অবলম্বনকে পাশ কাটিয়ে যাই। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দেখা যায় আমরা পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি অথবা কাজ সম্পন্ন করে অন্যদের জানাই। কিন্তু মনে রাখতে হবে, পরিবারের সদস্যরা হচ্ছে সবচেয়ে কাছের মানুষ। সাধারণত তারা সবসময় পরস্পরের জন্য সবচেয়ে ভালো পরিণতিটাই কামনা করে। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মেয়ে হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহাকে বিয়ে দেওয়ার পর প্রশ্ন করেছিলেন, হে আলী, তোমার জীবনসঙ্গী কেমন হল? উত্তরে আমিরুল মোমিনীন হজরত আলী আলাইহিসাল্লাম বলেছিলেন, জাহরা হচ্ছে সর্বোত্তম জীবনসঙ্গী যার সহযোগিতায় আল্লাহর প্রতি অনুগত থাকা যায়। বিভিন্ন বর্ণনায় এসেছে আলী আলাইহিসাল্লাম হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে না জানিয়ে কোনো কাজ করতেন না, নবীকন্যার সঙ্গে পরামর্শ করতেন, এমনকি কখনো কখনো তিনি অন্যের সামনে নবীকন্যার বক্তব্যকে যুক্তি ও প্রমাণ হিসেবে তুলে ধরে কথা বলতেন।
পরামর্শ করে কাজ করলে জটিল সমস্যাপূর্ণ বিষয়েরও সহজ সমাধান পাওয়া যায়। এতে ভুল কম হয়, কাজ সুচারু ও সুনিপুণ হয়, মানুষের মধ্যে দলাদলের সৃষ্টি হয় না, কাজ ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক হয় না। পরামর্শ নিয়ে কাজ করলে আরেকটি লাভ হয়, তা হল যে ব্যক্তি পরামর্শের ভিত্তিতে কাজ করে তাকে লজ্জিত হতে হয় না, কারণ ওই কাজের পেছনে আরও কয়েকজনের সমর্থন ও মত থাকে। পরামর্শ ভিত্তিক কাজে ব্যর্থতা আসলে তাতে অন্যের সহানুভূতি পাওয়া যায়। যে ব্যক্তি পরামর্শের ভিত্তিতে কাজ করে তার জন্য ওই পরামর্শ এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে। অবশ্য সব মানুষই পরামর্শ দেওয়ার যোগ্য নন, অনেকে কুপরামর্শও দিতে পারেন, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। পরামর্শ করার অর্থ হল এমন সব ব্যক্তির সঙ্গে পরামর্শ করা যারা সংশ্লিষ্ট বিষয়ের স্পর্শকাতরতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে। কোনো রোগ ও চিকিৎসার ব্যাপারে পরামর্শ করার প্রয়োজন হলে ডাক্তার ও এ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ লোকদের সঙ্গে পরামর্শ করাই শ্রেয়।
বর্তমান সমাজে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার কোনো পরামর্শের দরকার নেই। তবে সাধারণত মানুষের মধ্যে অন্যের সঙ্গে পরামর্শ করার বিষয়ে অনীহা দেখা যায়। সাধারণভাবে বহু পথ ও উপায় থাকার সত্ত্বেও অনেক সময় সেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু অন্যের সঙ্গে কথা বললে সেগুলো সহজেই চোখে পড়ে। আমরা অনেক সময় বিভিন্ন কারণে পরামর্শ করি না। এসবের একটি হলো আত্মম্ভরিতা, অর্থাৎ আমিই সবার চেয়ে বেশি বুঝি। এছাড়া অন্যের উপর আস্থার অভাবের কারণেও আমরা পরামর্শ করতে চাই না। তবে মনে রাখতে হবে, ইহকালীন ও পরকালীন সাফল্যের জন্য আত্মম্ভরিতা পরিহার করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
পরামর্শের গুরুত্ব সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিসসালামের সময়কার একটি ঘটনা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। একদিন হযরত জিব্রাইল আলাইহিসসালাম হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে একটি পাত্র দিয়ে বললেন, এই পাত্রে এমন এক পানীয় আছে যা পান করলে আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, তবে আপনি এই পানীয় পান করবেন কিনা তা পুরোপুরি আপনার ইচ্ছার উপরই নির্ভর করছে। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম মানুষ, জিন এবং অন্য জীবজন্তুর পরামর্শ চাইলেন। সবাই নবীকে ওই পানীয় পান করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার পরামর্শ দিল। এরপর সুলাইমান নবীর মনে হল একটি প্রাণীর সঙ্গে এখনও পরামর্শ করা হয়নি, আর সেই প্রাণীটি হল সজারু। এরপর সজারুকে ডাকা হল, সজারুকে ঘটনা খুলে বলার পর পরামর্শ চাওয়া হল।
সব শুনে সজারু বলল, এই পানীয় কি শুধু আপনার জন্য, নাকি আপনার স্ত্রী, সন্তান সন্ততি ও বন্ধুরাও তা খেয়ে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবে? উত্তরে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, না, শুধু আমাকে এই পানীয় দেওয়া হবে। এই কথা শুনে সজারু বলল, তাহলে তা ফিরিয়ে দেন, খাওয়ার দরকার নেই। সুলাইমান আলাইহিসসালাম সজারুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন চিরঞ্জীব হতে নিষেধ করছো? সজারু বলল, যেহেতু কেবল আপনার জীবনটাই দীর্ঘস্থায়ী হবে, সে কারণে আপনার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও সুহৃদ সবাই মারা যাবে। আপনাকে সারা জীবন তাদেরকে হারানোর দুঃখ বেদনা নিয়ে বেঁচে থাকতে হবে। তাদেরকে ছাড়া এই জীবনের কী মূল্য আছে? এসব শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং ওই পানীয় আর পান করলেন না।
আসলে আমাদের এমন জীবন গড়ে তোলার চেষ্টা করতে হবে যেখানে দুঃখ কষ্ট থাকবে না, তবে এমন জীবন কেবল বেহেশতেই সম্ভব। পরকালে সেই চিরস্থায়ী সুখী জীবনের অধিকারী হতে হলে আমাদেরকে এই পৃথিবীর জীবনকে সুন্দরভাবে যাপন করতে হবে। এই পৃথিবীতে যা কিছু পেয়েছি তাকে সর্বোত্তম উপায়ে কাজে লাগিয়ে সুন্দর জীবন গড়ে তুলতে হবে, আর তাহলেই আমরা পরকালেও সুখী হতে পারব। সবাই সুখী হন এই দোয়ার মধ্য দিয়ে শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহাসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার প্রথম থেকেই কাফির মুশরিক ও মুনাফিক গোষ্ঠী এবং কায়েমি স্বার্থবাদী মহলের নানা ধরনের ব্যাপক শত্রুতা, বিষাক্ত প্রচারণা ও যুদ্ধ সহ নানা ধরনের বাধার শিকার হয়েছিল। পশ্চিমা পণ্ডিত বা বুদ্ধিজীবী মহল ও প্রাচ্যবিদদের পক্ষ থেকেও এ জাতীয় শত্রুতার শিকার হয়েছিল পবিত্র ধর্ম ইসলাম। তাদের বেশিরভাগই ইসলাম সম্পর্কে নিরপেক্ষ, যৌক্তিক ও ন্যায়বিচারপূর্ণ অবস্থান নিতে ব্যর্থ হয়েছিলেন। বিষয়ের ব্যাপার হল, ইউরোপে ইসলাম ও মহানবীর সবচেয়ে বড় মুজিজা পবিত্র কোরআনের অনুবাদ ও মূল গ্রন্থটির প্রকাশ ও প্রচার খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত নিষিদ্ধ ছিল। পবিত্র কোরআন প্রকাশ ও প্রচারের দায়ে একদল ব্যক্তিকে গ্রেফতার করা হতো।
কিন্তু পাশ্চাত্যের একদল চিন্তাবিদ ও পণ্ডিত মনে করতেন কোরআনকে এজন্যই প্রচার করা উচিত যাতে মুহাম্মাদের কথিত মিথ্যাচারগুলো সবার কাছে স্পষ্ট হয়। ফলে তারা কোরআন অনুবাদ করে তা প্রচারও করেন, কিন্তু এতে ফল হল সম্পূর্ণ উল্টো। ইউরোপীয় শিক্ষিত সমাজের অনেকের কাছেই বরং এটাই স্পষ্ট হল যে পবিত্র কোরআন একটি যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক ধর্মের শিক্ষায় তুলে ধরছে। অন্যদিকে তিন খোদার মতবাদসহ খ্রিস্টধর্মের নানা বিশ্বাস ও গির্জাগুলোর বক্তব্য বা দাবিগুলোই প্রশ্নের সম্মুখীন হতে লাগল। ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক আলোকায়ন বা এনলাইটমেন্টের যুগে সেখানকার কোনো কোনো লেখক ইসলামকে বিশুদ্ধ একত্ববাদী ও খাঁটি ঐশী ধর্ম এবং কোরআনকে বিশ্বজগতের স্রষ্টার প্রশংসাসূচক ও যৌক্তিক বক্তব্যের বই হিসেবে দেখতেন। প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক ও প্রাচ্যবিদ এডওয়ার্ড গ্যামনি একজন ব্যক্তিত্ব। তিনি রোম সাম্রাজ্যের অবক্ষয় ও পতন শীর্ষক একটি বই লিখেছিলেন। ছয় খণ্ডের এ বই প্রকাশ হয়েছিল খ্রিস্টীয় 1776 থেকে 1788 সনে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই হিসেবে খ্যাত বইটির 50তম অধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের আবির্ভাব শিরোনামে পৃথকভাবে মুদ্রণ ও প্রকাশ করা হয়।
ইউরোপের কথিত ক্রুসেডার ও নতুন কিছু গবেষণার আলোকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও ইসলামের ইতিহাসের প্রারম্ভিক পর্যায়গুলো রোম সাম্রাজ্যের অবক্ষয় ও পতন শীর্ষক বইয়ে তুলে ধরেছিলেন গিবন। তিনি মহানবীকে আধ্যাত্মিক নানা বৈশিষ্ট্যের অধিকারী এমন ব্যক্তি হিসেবে তুলে ধরেন যিনি মক্কায় বসবাসের সময় খাঁটি একত্ববাদ প্রচার শুরু করেছিলেন। গিবন মহানবীর আবির্ভাব প্রসঙ্গে লিখেছেন, নিঃসন্দেহে খ্রিস্টানরা মোহাম্মদ সম্পর্কে অশোভন কথা বলেছেন ও তাকে নীচ বা হীন বলে মনে করেছে, আর এভাবে তারা শত্রুর মর্যাদা ও গুরুত্ব কমাতে গিয়ে বরং তার মর্যাদা ও সম্মান বাড়িয়ে দিয়েছে। এরপর তিনি মুসলমান ও খ্রিস্টানদের মতের অমিল তুলে ধরেন। মুসলমানদের বিশ্বাস তুলে ধরে গিবন লিখেছেন, মহান আল্লাহর কৌশল বা পরিচয় মানুষকে জানানো ও মানুষের মধ্যে আল্লাহর বিধিবিধান প্রচলন করাই ছিল যুগে যুগে নবী পাঠানোর প্রকৃত উদ্দেশ্য। হজরত আদম থেকে কোরআন নাজিল হওয়ার সময় পর্যন্ত যত নবী এসেছেন তাদেরকে নির্ভরযোগ্য ও সত্যিকারের নবী মনে করতেন মুহাম্মদ। এ দীর্ঘ সময়ে 1,24,000 নবী এসেছেন। তাদের মধ্যে কয়েকজন ছিলেন বড় ধরনের নবী ও রাসুল, তারা ছিলেন একই অপরিবর্তনীয় ধর্মের প্রচারক।
গিবনের পর লিখেছেন, মুসলমানদের কাছে এই মহান নবী রাসুলদের সম্মান ও গ্রহণযোগ্যতা বেড়েছে। মহানবী মুসলমানদেরকে শিখিয়েছেন যে ঈসাই ধর্মের প্রবর্তককে ভালোবাসতে ও সম্মান করতে হবে। মুসলমানদের এই সম্মান প্রদর্শনের সঙ্গে রহস্য লুকিয়ে আছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তাঁর এক বাণীর তথা এক সম্মানিত অস্তিত্বের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হল মসিহ তথা মারিয়াম তনয় ঈসা। দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। হযরত মুসা ও ঈসা যে শেষ নবীর আগমনের কথা বলেছিলেন সে প্রসঙ্গে গিবন লিখেছেন, মুসা ও ঈসা ধর্মকে ভালোবাসতেন, তাঁরা ছিলেন আধ্যাত্মিক সাধক ও সংযমী, তাই তারা এমন একজন নবীর আবির্ভাবের ব্যাপারে নিশ্চিত ছিলেন যিনি হবেন তাদের চেয়ে উত্তম ও বেশি মর্যাদার অধিকারী। তারা এই নিশ্চিত বিশ্বাসের ব্যাপারে প্রফুল্ল ও সন্তুষ্ট ছিলেন। মুহাম্মদও ইসলাম ধর্মের ভিত্তিকে এ দুই ধর্মে তথা খ্রিস্ট ও ইহুদি ধর্মে সত্যতার ভিত্তিতে প্রতিষ্ঠা করেন, যা ইসলামের আগে ওহী হিসেবে মুসা ও ঈসার কাছে পৌঁছেছিল। মুহাম্মদ এই দুই নবীর উত্তম গুণাবলী ও অলৌকিক ঘটনাগুলোতে বিশ্বাস করতেন।
এরপর গিবন লিখেছেন, মুহাম্মদ আরবের মূর্তিগুলোকে মহান আল্লাহর আরশের সমীপে চূর্ণ বিচূর্ণ করেন এবং নামাজ আদায়, দোয়া ও সদকা প্রদানের মতো পছন্দনীয় প্রথাগুলোকে নরবলির স্থলাভিষিক্ত করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মুমিনদের মধ্যে ভালোবাসা ও পরোপকারের অনুভূতি সৃষ্টি করা। তিনি তার অনুসারীদের এমন সব কাজ করতে বলতেন যেগুলো সমাজ সহ অনেক ক্ষেত্রের জন্যই ছিল কল্যাণকর। তার প্রচারিত মঙ্গলময় শিক্ষা ও বিধিবিধানের সুবাদে লোভ, প্রতিহিংসা এবং বিধবা ও ইয়াতিমদের প্রতি জুলুম নিষিদ্ধ হয়। এছাড়াও বিবাদরত গোত্রগুলো একই ধর্মের অনুসারী হয়ে ঐক্যবদ্ধ হয়। অবশ্য ব্রিটিশ সাংসদ, ঐতিহাসিক ও প্রাচ্যবিদ এডওয়ার্ড গিবন তার এ বইয়ে নানা ঘটনার বর্ণনা দেওয়ার সময় অনেক ভুলও করেছেন। তার এসব ভুল অনিচ্ছাকৃত এবং এসবের উৎস হল নানা বই ও ঐতিহাসিক সূত্রে উল্লেখিত ভুল বর্ণনা।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী পর্বে, তখনও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
দর্পণ
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সমসাময়িক যুগে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জোয়ার নিয়ে আমরা কথা বলেছি গত পর্বে। আজ আমরা সমসাময়িক যুগে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ জোয়ার সম্পর্কে কথা বলব। ইরাকে ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা কথিত IS আবির্ভাবের পর পাশ্চাত্যে ও বিশেষ করে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের চতুর্থ জোয়ার শুরু হয়। সন্ত্রাসী এই গোষ্ঠী পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থাগুলোরই সৃষ্টি। রাজনৈতিক ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি ছিল এ জাতীয় গোষ্ঠীগুলো সৃষ্টির উদ্দেশ্য। মুসলমান ও অমুসলমান নির্বিশেষে সাধারণ জনগণের উপর দায়েশের নৃশংস হত্যাযজ্ঞ, ত্রাস সৃষ্টি ও ধ্বংসযজ্ঞকে ইসলাম বলে প্রচার করতে চেয়েছে পাশ্চাত্য। দায়েশ বা IS-কে এভাবেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইন্টারনেট, মাধ্যম সহ নানা মাধ্যমে সন্ত্রাসী দায়েশের নৃশংস ও পৈশাচিক আচরণগুলোর ছবি ও ভিডিও ব্যাপকভাবে প্রচারেরও ব্যবস্থা করা হয়, যাতে পাশ্চাত্যের জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে ঘৃণা সৃষ্টি হয়। উগ্রবাদ বিষয়ের গবেষক পিটার নিউম্যান এর মতে, সহিংসতার বিষয়ে গণমাধ্যমের প্রচার ও প্রচারণা খোদ সহিংসতার মতোই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের পঞ্চম জোয়ার শুরু হয় উগ্র ডানপন্থীদের অবস্থা শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে। ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এই উগ্র ডানপন্থীদের ব্যাপক প্রভাব রয়েছে। চিন্তাগত দিক থেকে এরা মূলত হিটলার ও মুসোলিনির ফ্যাসিবাদী ও ন্যাৎসি চিন্তাধারাই পোষণ করে। ফ্যাসিবাদী ও ন্যাৎসি চিন্তাধারার কারণেই প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ ঘটেছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পর থেকে ইউরোপে আবারও এই দুই উগ্র চিন্তাধারা জোরদার হয়ে ওঠে। উগ্র ডানপন্থীরা উগ্র জাতীয়তাবাদী চেতনার কারণে তাদের দেশি বিদেশি অভিবাসীদের আগমনের, বিশেষ করে মুসলমানদের বসবাসের তীব্র বিরোধী। এরা সমতার বিরোধী ও বর্ণবাদী চিন্তাধারার সমর্থক এবং বিশ্বায়নেরও বিরোধী। ইউরোপের উগ্র ডানপন্থীরা ইউরোপীয় ঐক্যেরও বিরোধী। পাশ্চাত্যের কথিত বহুজাতিক সংস্কৃতির ব্যর্থতা ও পশ্চিমা সংস্কৃতি মেনে নিতে ইউরোপের মুসলমানদের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় ইউরোপীয় উগ্র ডানপন্থীরা বিদেশিদের আশ্রয় দেয়ার ও বিশেষ করে মুসলমানদের আশ্রয় ও নাগরিকত্ব দেয়ার কঠোর বিরোধী।
ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের ষষ্ঠ জোয়ার শুরু হয় আফগানিস্তানে আবারও তালেবানদের উত্থানের মধ্য দিয়ে। তালেবানরা 2021 সালে আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করতে সক্ষম হয়। ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাবে তালেবানরা আফগানিস্তানের মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেয় ধর্মীয় শিক্ষা কার্যক্রমের বাইরে পরিচালিত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তালেবানরা নির্বাচন প্রথার বিরোধী এবং তারা তালেবানি চিন্তাধারার বিরোধীদেরকে ইসলামের বিরোধী হিসেবে চিহ্নিত করে তাদের হত্যা করার নীতিতে বিশ্বাসী। ফলে পশ্চিমা প্রচার মাধ্যমগুলো তালেবানদের এই সব উগ্রতাকে প্রচার করে ইসলাম বিদ্বেষ ছড়িয়েছে। তালেবানরা 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনায় জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই, কিন্তু মার্কিন প্রচার ও নিরাপত্তা বিভাগ এই ঘটনার পর প্রথম থেকেই কথিত সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অজুহাত হিসেবে 11 সেপ্টেম্বরের ঘটনাকে ব্যবহার করে এবং তালেবান ও আল কায়দাকে টার্গেট করে ইরাক ও আফগানিস্তানে ধ্বংসাত্মক হামলা চালায়।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় এসব তৎপরতার সঙ্গে অনেক সরকার, প্রচার মাধ্যম, নানা দল ও বেসরকারি অনেক সংস্থাও জড়িত এবং এসব তৎপরতা পরিকল্পিতভাবে ও সুসংগঠিত প্রক্রিয়া চালানো হচ্ছে। কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উগ্রবাদী তৎপরতাকে এক্ষেত্রে অজুহাত হিসেবে কাজে লাগাচ্ছে পশ্চিমারা এবং ওইসব ব্যক্তি ও গোষ্ঠীর উগ্র চিন্তাধারাকে ইসলাম বলে প্রচার করছে পাশ্চাত্য। এভাবে ইসলামের বিকৃত চেহারা তুলে ধরছে পাশ্চাত্যের নানা মহল। আর তাই এইসব বিষয়ে বাস্তবতা তুলে ধরা মুসলিম সরকারগুলো, চিন্তাবিদ এবং মুসলিম গণমাধ্যম ও সংবাদ সংস্থাগুলোর দায়িত্ব। ইসলাম যে শান্তি, দয়া, ক্ষমাশীলতা ও সহিষ্ণুতার ধর্ম, এ বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা উচিত।
ইউ ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর পেছনে ইসলাম সম্পর্কে অতীত থেকে জিইয়ে রাখা ত্রাস ও ভয়, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির বিষয়ে আতঙ্ক, মুসলমানদেরকে বিজাতীয় ভাবার প্রবণতা, ইসলামের রাজনৈতিক ও সংগ্রামী চরিত্র সম্পর্কে ভয় এবং এসব বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের প্রচারণা ও বর্ণবাদী মনোভাবও অনেকাংশে দায়ী। পাশ্চাত্যে এমন ভুল ধারণা তুলে ধরা হয় যে ইসলাম তরবারির জোরেই প্রচার করা হয়েছে, অথচ ইসলাম ধর্ম মূলত সাম্যবাদ, একত্ববাদ, চারিত্রিক পবিত্রতা, নৈতিকতা, শান্তি ও এর আধ্যাত্মিক আত্মিক প্রশান্তি সহ নানা সৌন্দর্যেরই কারণেই ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। যদি শক্তি ও ক্ষমতার জোরে ইসলাম প্রচার করা হতো, তাহলে ভারতবর্ষে প্রায় 800 বছর মুসলিম শাসন থাকা সত্ত্বেও সেখানে মুসলমানরা এখনও সংখ্যালঘু হয়ে থাকত না। তদ্রূপ স্পেন, পর্তুগাল, সিসিলি ও পূর্ব ইউরোপ সহ ইউরোপের কোনো কোনো অঞ্চলে শত শত বছর ধরে মুসলিম শাসন বজায় থাকা সত্ত্বেও স্পেন, সিসিলি, পর্তুগাল ও পূর্ব ইউরোপের খুব কম অঞ্চলেই রয়েছে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা।
তো শ্রোতা ভাই বোনেরা, আগামী পর্বগুলোতে আমরা ইউরোপে ইসলাম বিদ্বেষের নানা কারণ ও প্রেক্ষাপটের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আর সেই সময় পর্যন্ত শ্রোতা ভাই বোনেরা, আপনাদের জন্য রইল অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা অন্যদের সঙ্গে নিজের স্বামী বা স্ত্রীর তুলনা করার নানা ক্ষতিকর দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে খানিকটা আলোচনা করেছি। আমরা নানা বিষয়ে আলোচনার পাশাপাশি একটি পয়েন্ট জোর দিয়ে তুলে ধরেছি, আর তা হল অন্যের সঙ্গে স্বামী বা স্ত্রীর বাহ্যিক রূপ নিয়ে তুলনা করার চেয়ে বড় ভুল দাম্পত্য জীবনে আর হতে পারে না। এই অভ্যাসটা দাম্পত্য জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে, সংসারে ভাঙন সৃষ্টির কারণ হতে পারে। আজ আমরা এই প্রসঙ্গের পাশাপাশি নিজের সন্তানদের সঙ্গে অন্যদের তুলনার ক্ষতিকর দিক নিয়ে কথা বলব। এই অভ্যাস নিয়ে মুক্তির উপায় নিয়েও কথা বলার চেষ্টা করব। এই আসর পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পরস্পরের সঙ্গে তুলনার যে প্রবণতা, তারই অংশ হিসেবে দেখা যায় স্বামী বা স্ত্রী প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছেন। একজন তুলনা করেছে এমনটা বুঝতে পেরে অপরজন তুলনা করতে শুরু করেন। এই ধ্বংসাত্মক প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সবারই উচিত তুলনা করার আগে নিজেকে অন্যের স্থানে বসানো। অন্যের সঙ্গে আপনার স্বামী বা স্ত্রীর তুলনা করার আগে একবার ভাবুন তো, আপনার ক্ষেত্রেও যদি একই কাজ করা হয় তাহলে বিষয়টা কেমন হবে? নিশ্চয়ই এমন অবস্থা আপনার কাছে সুখকর হবে না। আসলে তুলনার প্রবণতা থেকে যদি আপনি সরে আসেন, তাহলে অপরপক্ষ তা থেকে সরে আসবে। অন্যথায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যা বাড়বে এবং ঝগড়া বিবাদ আরও জটিল আকার ধারণ করবে। আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী স্ত্রী হিসেবে সুখে শান্তিতে দাম্পত্য জীবন পরিচালনা করবেন এমন চিন্তা বা বিশ্বাস ধারণ করতে হবে। আপনি যদি অন্যকে মানদণ্ড হিসেবে দাঁড় করিয়ে আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে যাচাই করতে চান এবং প্রতিনিয়ত তুলনা করতে থাকেন, তাহলে তার মধ্যে আপনার সম্পর্কে নেতিবাচক মনোভাব দৃঢ় হবে এবং আপনার সঙ্গে জীবনযাপনকে তার কাছে আর আনন্দময় মনে হবে না।
একই সঙ্গে প্রতিশোধের মনোভাব বাড়বে, যা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। অন্যের স্থানে নিজেকে দাঁড় করানোর সূত্রটি এক্ষেত্রে সত্যি কার্যকর। এ প্রসঙ্গে আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলাম বলেছেন, আপনি নিজের জন্য যা পছন্দ করেন অন্যের জন্য তাই পছন্দ করুন। নিজের জন্য যেটাকে অপছন্দনীয় মনে করছেন সেটাকে অন্যের জন্য বাছাই করবেন না। অন্যের সঙ্গে এমন আচরণ করুন যে ধরনের আচরণ আপনি অন্যদের কাছে প্রত্যাশা করে থাকেন। আপনি যদি কেবল এই বিষয়টি আপনার দাম্পত্য জীবনে গুরুত্ব দেন, তাহলে আপনার ঘর শীঘ্রই প্রশান্তিময় বেহেশতে পরিণত হবে, যা আপনার কাছে অতি আকাঙ্ক্ষিত।
শুধু জীবন সঙ্গীর সঙ্গে নয়, নিজের ছেলে মেয়েদের সঙ্গেও অন্যদের তুলনা করা থেকে বিরত থাকতে হবে। আমরা আমাদের সন্তানকে অহরহই বলে থাকি, পাশের বাসার বাবুটাকে দেখেছ, সে তোমার চেয়ে কত ভালো, মা বাবাকে একটুও জ্বালাতন করে না, পড়াশোনাতেও ভালো, পরীক্ষাতেও ভালো রেজাল্ট করে, কিন্তু তুমি তো তার ধারে কাছেও নেই। অনেকে ভাবেন অন্যের সঙ্গে তুলনা করলে তাদের দেখা দেখি নিজের সন্তানও তাকে শুধরে নেবে। যদি কোনো বাবা মা এমন করে থাকেন, তাহলে বুঝে নিন নিজের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলেছেন। নিজের সন্তানের ভালো করতে গিয়ে তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন আপনি নিজেই। বাস্তবতা হলো, কারো সঙ্গে তুলনা করা কোনো সমস্যা কমায় না, বরং বাড়ায়। ক্রমাগত তুলনা করার ফলে সন্তানের মনে বিরূপ প্রভাব পড়ে। সন্তানকে সারাক্ষণ বিভিন্ন মানুষের সঙ্গে তুলনা করে ছোট করা হলে তার আত্মবিশ্বাস গড়ে উঠবে না। সবসময়ই সে নিজেকে দোষী, নিষ্কর্মা এবং ব্যর্থ ভাববে। এমনকি এই সমস্যা বড় হয়েও থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে। ফলে আত্মবিশ্বাসের অভাবে ক্রমাগত সন্তান পিছিয়ে পড়তে থাকে আশেপাশের সবার চাইতে।
ভাই বোন কিংবা অন্য সমবয়সীদের সঙ্গে ক্রমাগত তুলনা করলে সন্তানের মনে হিংসা তৈরি হয়। যার সঙ্গে আপনি তুলনা করছেন সেই মানুষটির প্রতি চরম ঘৃণা তৈরি হয় ছোট শিশুটির কোমল মনে। এমনকি অনেক ক্ষেত্রে এই রেষারেষি সারা জীবন থেকে যায় সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে। আপনি হয়তো সন্তানকে একটু বকাবকি করে এরপর নিশ্চিন্তে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার সন্তানের কোমল হৃদয়ে এরই মধ্যে মারাত্মক চাপ তৈরি হয়েছে। এই চাপের বিষয়টি হয়তো আপনি বুঝতে পারছেন না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করলে ভীষণ চাপ সৃষ্টি হয় কোমল মনে, যা অনেক সময় ব্যর্থতা এমনকি শারীরিক বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। মনে রাখতে হবে, সবাই সব বিষয়ে পারদর্শী হয় না। আপনার সন্তান হয়তো সাহিত্যে খুব ভালো, কিন্তু আপনি ক্রমাগত তাকে তুলনা করছেন এমন একজনের সঙ্গে যে অঙ্কে ভালো।
মনে রাখা জরুরি যে সবার সব বিষয়ে সমান মেধা থাকে না। সব কিছুতেই একশোতে একশো পাওয়ার কোনো প্রয়োজন নেই। মানসিক চাপ তৈরি না করে তাকে সামনের দিকে এগোনোর সুযোগ দিতে হবে। আপনার সন্তান যে বিষয়ে পারদর্শী সেটার প্রশংসা করুন, আর যে বিষয়ে দুর্বল সে বিষয়টা আরো একটু যত্ন নিয়ে তাকে পড়ান কিংবা বোঝান। নয়তো আপনার সন্তানের মেধা চাপা পড়ে যাবে তুলনার জঞ্জালে। অন্যের সঙ্গে তুলনা করার কারণে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাও নষ্ট হতে পারে। অন্যের সঙ্গে তুলনায় অতিষ্ঠ হয়ে অধিকাংশ ক্ষেত্রেই সন্তান তার বাবা মাকে ঘৃণা করা শুরু করে, ফলে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব অনেক সময় চিরস্থায়ী হয়ে যায়, ফলে সন্তানেরা তাদের নিজের মানসিক টানা পোড়েনগুলো তার অভিভাবকের সঙ্গে শেয়ার করতে না পেরে ভুল পথে পা বাড়ায়। এর ফলে বিপদ মারাত্মক আকার ধারণ করতে পারে। ছোট্ট তুলনা থেকে ঘটতে পারে মহাবিপদ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সন্তানকে সারাক্ষণ অন্যের সঙ্গে তুলনা করার অভ্যাসের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে আমরা আগামী আসরে আরও আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে শেষ করছি সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর।
আগামী আসরে আমাদের সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։